বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করল আরব লীগও। পুরো শীতকাল জুড়ে সিরিয়া ইসরায়েলি বাহিনী মোতায়েনের নির্দেশ ইহুদিবাদী যুদ্ধমন্ত্রীর। সিরিয়ার সেনাঘাঁটি বজায় রাখবে রাশিয়া, এসটিএস এর সঙ্গে আলোচনা। বাংলাদেশে বুদ্ধিজীবী দিবসে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আশ্বাস মির্জা ফখরুলের। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত প্রতিহতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন এবং FMFN মর্যাদা বাতিল করল সুইজারল্যান্ড। দুদেশের বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিস এ তথ্য জানিয়ে বলেছেন, গুতেরেস সিরিয়ার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত আগ্রাসনের ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের জানান, সিরিয়ার বহু স্থানে ইসরায়েলি শত শত বিমান হামলার ব্যাপারে বিশেষভাবে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব। সিরিয়ার প্রতিটি ফ্রন্টে সংঘাত বন্ধ করার জরুরি প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি। অ্যান্টোনিও গুতেরেস এমন সময়ে এই উদ্বেগ জানালেন যখন গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর প্রায় 500 বিমান হামলা চালিয়েছে, অথচ সিরিয়ার সঙ্গে ইসরায়েল যুদ্ধাবস্থায় নেই, বরং 1974 সাল থেকে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি বজায় রয়েছে। সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত বাফার জোনে দখলদারিত্ব কায়েম করায় ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে আরব লীগ। শুক্রবার 22 সদস্যের এই জোট প্রস্তাবটি পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে, যাতে সিরিয়ায় ইহুদি ইসরায়েলিদের দখলদারিত্বের বিষয় নিয়ে আলোচনা করা যায়। প্রস্তাবের বিষয়ে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত জানিয়েছে। তারা বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের ব্যাপারে আরব লীগের অবস্থান পরিষ্কার করার জন্য কায়রোয় একটি বৈঠক হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার বিষয়ে চাপ সৃষ্টি করতে আরব লীগের প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে সিরিয়ার অভ্যন্তরে পুরো শীতকাল জুড়ে অবস্থান করার প্রস্তুতি নেওয়ার জন্য ইহুদিবাদী সেনাদের নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেছেন, জাবাল আর শেখ পর্বত সহ যেসব স্থান দখল করা হয়েছে সেসব স্থানে শীতকাল জুড়ে ইসরায়েলি সেনাদের অবস্থান করতে হবে। গত সপ্তাহে সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর জাবাল আর শেখ পর্বত দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। কাটস বলেছেন, তিনি সেনাপ্রধান হারজি হ্যালেভি সহ অন্যান্য সেনা কর্মকর্তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির কথিত বাফার জোন দখল করে নিয়েছে। দখলদার সেনারা সিরিয়ার জাবাল আশেক পাহাড়ের চূড়াও দখল করে নিয়েছে। এই চূড়া থেকে সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ এলাকার উপর নজরদারি করা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 9,232 ফুট উঁচুতে অবস্থিত এই পর্বতশৃঙ্গ ভূমধ্য সাগরের পূর্ব উপকূলের সর্বোচ্চ স্থান। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন হওয়া সত্ত্বেও দেশটিতে রুশ সামরিক ঘাঁটিগুলো বহাল রাখার জন্য হায়াত তাহরির আশ-শামস বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে। বোগদানোভ বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার জন্য সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখতে চায় রাশিয়া। এসটিএসের সঙ্গে গঠনমূলক ভঙ্গিতে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, এসটিএস মস্কোকে এই আশ্বাস দিয়েছে যে তারা যে শুধু নিজেরা কূটনীতিক সহ অন্যান্য বিদেশি নিরাপত্তা রক্ষা করবে তাই নয়, সেই সঙ্গে অন্য কোনো গোষ্ঠীও যেন বিদেশিদের কোনো ক্ষতি না করে সে বিষয়টি নিশ্চিত করবে। হায়াত তাহরির আশ-শাম তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে বোগদানোভ আশা প্রকাশ করেন। বোগদানোভ বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘাঁটিগুলো সিরিয়ায় ধরে রাখা জরুরি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আজ সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল একটা স্বাধীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় আশাবাদী, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি। আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন তিনি। ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশন বা MFN মর্যাদা বাতিল করেছে সুইজারল্যান্ড। এতে দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট DTA এর অধীনে ভারতকে মোস্ট ফেভার্ড নেশন মর্যাদা দিয়েছিল সুইজারল্যান্ড সরকার। গত বছর নেসলে সম্পর্কিত একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আয়কর আইনের অধীনে বিজ্ঞাপিত না হলে DTA কার্যকর করা যাবে না। এরপরই সুইস সরকারের তরফে এই বড় পদক্ষেপ নেওয়া হল। সুইস সরকারের এই সিদ্ধান্তের পর সেখানে কাজ করা ভারতীয় সংস্থাগুলোকে 1 জানুয়ারি থেকে চড়া হারে কর দিতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোন দেশ যদি অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন বা MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশকে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত বিশেষ সুবিধা দিতে হয়। এতদিন সুইজারল্যান্ডকে ভারতকে এই সব সুবিধা দিয়ে আসছিল। এদিকে ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি 4 বছরেও পূরণ না হওয়ায় দাবি আদায়ে কৃষকেরা দিল্লি চলো কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত আজ কর্মসূচি স্থগিত করেছেন কৃষকেরা। আজ কৃষকেরা দুপুর 12টা নাগাদ পাঞ্জাব থেকে তাঁদের পদযাত্রা শুরু করে শম্ভু সীমান্তে পৌঁছেন। সেখানে তাঁদের আটকাতে বিজেপি শাসিত হরিয়ানা সরকারের পুলিশ মোতায়েন ছিল। সেখানে আম্বালার ডেপুটি কমিশনার পার্থ গুপ্ত এবং পুলিশ সুপার SS বরিয়া উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে প্রায় 40 মিনিট কৃষকদের আলোচনা হয়। প্রশাসনিক কর্মকর্তারা কৃষকদের বোঝানোর চেষ্টা করেন। তাঁরা দিল্লি থেকে অনুমতির অপেক্ষা করছেন যাতে কৃষকদের দিল্লির দিকে যেতে দেওয়া যায়। কিছুক্ষণ আলাপ আলোচনার পর কৃষকেরা এগোনোর চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস এবং জল কামান ছুঁড়তে শুরু করে। এর জেরে বেশ কিছু কৃষক আহত হয়েছেন বলে ভারতের সংবাদ সংস্থা PTI জানিয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গানবোট থেকে ভয়াবহ হামলা চালিয়েছে, যাতে অন্তত 30 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। গাজার যে শরণার্থী শিবিরে ইসরায়েল এই বীভৎস হামলা চালিয়েছে, সেটি তেল আবিবের ঘোষণা করা নিরাপদ অঞ্চলে অবস্থিত। অর্থাৎ ইহুদিবাদী বাহিনী তাদের ঘোষণা করা নিরাপদ অঞ্চলেও বীভৎস হামলা চালিয়ে ফিলিস্তিনিদেরকে হতাহত করছে। নুসাইরাত শরণার্থী শিবিরের এই বর্বর হামলায় বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন। এই হামলায় সেখানকার একটি পোস্ট অফিসও ধ্বংস হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইহুদিবাদী বাহিনী এই শিবিরের একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে হামলা চালায়, যাতে অন্তত 40 জন শহীদ এবং বহু মানুষ আহত হয়েছেন। বলা হচ্ছে এখনও বিধ্বস্ত ভবনের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন, তাদেরকে উদ্ধারের ব্যবস্থা করা যায়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে জাফা এবং মধ্যাঞ্চলীয় আশকেলান শহরে সফলভাবে ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার শেষবেলায় এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি এই হামলার কথা জানান। তিনি বলেন, ইয়েমেনের ড্রোনগুলোকে ইসরায়েল ইন্টারসেপশন সিস্টেমের মাধ্যমে বাধা দিতে পারেনি। জেনারেল সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী আশকেলন এবং জাফা শহরের লক্ষ্যবস্তুতে সফলতার সাথে ড্রোন দিয়ে হামলা চালায়। এছাড়া ইয়েমেনের সেনারা ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সাথে যৌথভাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালিয়েছে। বিবৃতিতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে এ ধরনের হামলা অব্যাহত থাকবে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত ইয়েমেন থেকে হামলা অব্যাহত থাকবে। সিরিয়ার ভূখণ্ডে অবস্থিত বাফার জোনে দখলদারিত্ব কায়েম করায় ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে আরব লীগ। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর থেকে কমপক্ষে 12,100 ফিলিস্তিনিকে আটক করেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের গোয়েন্দা বাহিনী আগেই সিরিয়াকে সতর্ক করেছিল বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেয়ি বলেছেন, সিরিয়ায় শত্রুরা দ্রুত কাজ করেছে, কিন্তু তাদের দেশের উচিত ছিল আগে বিষয়টি আঁচ করা এবং তা প্রতিরোধ করা। আমাদের গোয়েন্দা সংস্থা কয়েক মাস আগে সিরিয়ার কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত সতর্কবার্তা পাঠিয়েছিল। ইরানের গোয়েন্দা প্রতিবেদনগুলো সিরিয়ার শীর্ষ কর্মকর্তাদের কাছে পৌঁছেছিল নাকি মাঝপথে হারিয়ে গিয়েছিল সে বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা নিশ্চিত নন। তবে এটা নিশ্চিত যে কয়েক মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ইরান অবহিত করেছিল। সিরিয়ার বর্তমান পরিস্থিতি ও দুর্ভোগ হচ্ছে প্রতিরোধ ও দৃঢ়তার মনোভাবে ঘাটতি এবং দুর্বলতার ফলাফল, যা সিরিয়ার সেনাবাহিনী দেখিয়েছে। একটি দেশের সেনাবাহিনীকে মূল যুদ্ধ করতে হয়, অন্য জায়গা থেকে যারা স্বেচ্ছাসেবী হিসেবে যান কেবল সেদেশের সেনাবাহিনীর পাশে থেকে তারা লড়াই করতে পারেন। স্থানীয় সেনাবাহিনী দুর্বলতা দেখালে স্বেচ্ছাসেবীরা কিছু করতে পারে না। দুর্ভাগ্যজনকভাবে সিরিয়ায় তাই ঘটেছে, এসব কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, এটা যৌক্তিক নয় এবং জনমত এটা মেনে নেবে না যে ইরানের সেনাবাহিনী গিয়ে সিরিয়ার সেনাবাহিনীর জায়গায় যুদ্ধ করবে। যুদ্ধ করার দায়িত্ব সেদেশের সেনাবাহিনীর। আমাদের বাহিনী যা করতে পারত তা করেছে, আর তা হলো পরামর্শ দেয়া। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের এক সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়ায় যা ঘটেছে তাতে সিরিয়ার একটি প্রতিবেশী দেশের সরকার সুস্পষ্ট ভূমিকা পালন করেছে এবং এখনো করছে, কিন্তু ষড়যন্ত্রের মূল হোতা এবং প্রধান নিয়ন্ত্রণ কক্ষ আমেরিকা ও ইহুদিবাদ ইসরায়েলে। এ বিষয়ে আমাদের কাছে প্রমাণ রয়েছে, কাজেই এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ইরানের ইসলামী বিপ্লবী নেতা জোর দিয়ে বলেন, সিরিয়ার সাহসী যুবকরা অবশ্যই রুখে দাঁড়াবে, এমনকি দৃঢ়তার মাধ্যমে ও ক্ষয়ক্ষতি মেনে নেয়ার মাধ্যমে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে। যেমনি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদারিত্বের পর ইরাকের সাহসী যুবকেরা আমাদের প্রিয় শহীদের সাহায্য সহযোগিতায় ও নেতৃত্বে তাদের ঘর বাড়ি ও রাস্তাঘাট থেকে শত্রুদের বিতাড়িত করতে পেরেছিল। সিরিয়ার ঘটনাবলীর শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, প্রথম শিক্ষা হলো শত্রুকে অবহেলা না করা। আয়াতুল্লাহ খামেনেয়ি বলেন, বিপ্লবের পর 46 বছরে আমরা অনেক বড় ও কঠিন ঘটনা পেরিয়ে এসেছে। নানা ধর্মী এবং তিক্ত ঘটনাবলীর মধ্যেও ইসলামী প্রজাতন্ত্র ইরান এক মুহূর্তের জন্য নিষ্ক্রিয় থাকেনি। তিনি ইরানি জাতিকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর রহমতে ইহুদিবাদ ও পাশ্চাত্যের ঘৃণ্য দালালদের শেকড় এ অঞ্চল থেকে উপড়ে যাবে। ফিলিস্তিন দখলের পর 75 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়েছে উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনেয়ি বলেন, এই দীর্ঘ সময়ে এই ইস্যুটি ভুলে যাওয়ার কথা ছিল, কিন্তু ফিলিস্তিনিদের তথা এই অঞ্চলের দেশগুলোর প্রতিরোধের কারণে ফিলিস্তিনি ইস্যুটির গুরুত্ব দখলের সময়ের চেয়ে 10 গুণেরও বেশি বেড়েছে। তিনি ইহুদিবাদীদের প্রতি সমর্থন ও সহযোগিতাকে জাতিগুলোর রেড লাইন হিসেবে অভিহিত করে বলেন, ইহুদিবাদীদের পাশাপাশি তাদের সহযোগীদের জানা উচিত ঐশী নিয়ম অনুযায়ী অপরাধ কখনোই বিজয়ী হতে পারে না। বর্তমানে গাজা, জর্ডান নদীর পশ্চিম তীর এবং লেবাননে ঐশী সুন্না এবং ঐতিহাসিক অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটছে বলে তিনি মন্তব্য করেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান sirianstudio@gmail.com.
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করল আরব লীগও। পুরো শীতকাল জুড়ে সিরিয়ায় ইসরায়েলি বাহিনী মোতায়েনের নির্দেশ ইহুদিবাদী যুদ্ধমন্ত্রীর। সিরিয়ার সেনাঘাঁটি বজায় রাখবে রাশিয়া, এসটিএস এর সঙ্গে আলোচনা। বাংলাদেশে বুদ্ধিজীবী দিবসে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আশ্বাস মির্জা ফখরুলের। স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত প্রতিহতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং ভারতকে দেওয়া মোস্ট ফেভারিট নেশন বা MFN মর্যাদা বাতিল করল সুইজারল্যান্ড। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর, প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শিশু কিশোরদের ভার্চুয়াল খ্যাতি অর্জনের প্রবণতা ও এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ভার্চুয়াল জগৎ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়ার পর এখন ভার্চুয়াল খ্যাতির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষ এই খ্যাতি অর্জনকে গুরুত্ব দিচ্ছে। এদের মধ্যে সব বয়সের মানুষই রয়েছে, তবে সব মানুষ এর পেছনে ছুটছে এটা বলা যাবে না। ভার্চুয়াল খ্যাতির পেছনে যারা ছুটছেন তাদের মধ্যে শিশু কিশোররাও আছে। এসব শিশু কিশোর কখনো তাদের বাবা মায়ের নজরদারিতে, কখনো আবার একা সাইবার জগতে ব্যস্ত থাকছে এবং ভার্চুয়াল খ্যাতির সন্ধান করছে। রান্না বা খেলাধুলা কিংবা পোশাক আশাক প্রদর্শনের পাশাপাশি নানা ধরনের অদ্ভুত অঙ্গভঙ্গি ও আচরণ তুলে ধরার মাধ্যমেও আজকাল নিজেকে পরিচিত করানোর চেষ্টা করছে শিশু কিশোরেরা। কেউ কেউ এই বিষয়টিকে নিছক বিনোদন হিসেবে নিলেও ভার্চুয়াল খ্যাতির কিছু ক্ষতিকর দিক আছে যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত নয়। দুঃখজনক বিষয় হলো, কিছু অভিভাবকও তাদের সন্তানদের ক্যামেরার সামনে তুলে ধরেন এবং ভার্চুয়াল জগতে তাদের বিখ্যাত করার চেষ্টা করেন। এর মাধ্যমে কেউ কেউ অর্থ উপার্জন করেন। এখন প্রশ্ন হল, যে বিপদের আশঙ্কা রয়েছে তার থেকে কি এই উপার্জন বা খ্যাতি বেশি গুরুত্বপূর্ণ?
নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর নেতিবাচক, কারণ অর্থ ও খ্যাতি অর্জনের চেয়ে নিরাপত্তা ও শান্তি অনেক বেশি মূল্যবান। কিন্তু এরপরও কিছু অভিভাবক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের সন্তানদেরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। বর্তমানে শিশু কিশোররা স্বল্পতম সময়ে তাদের আশা ও স্বপ্নগুলোর বাস্তবায়ন দেখতে চায়। তারা ভার্চুয়াল জগৎকে তাদের স্বপ্ন পূরণের উপযুক্ত জায়গা হিসেবে মনে করে। বিশেষ করে কিশোর বয়সীদের মধ্যে অন্যের মনোযোগ আকর্ষণ করার একটা স্বাভাবিক প্রবণতা থাকে। তারা সমবয়সীদের চেয়ে নিজেকে এগিয়ে রাখতে অন্যের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। এই জন্যে সে খ্যাতি পেতে চায়, কারণ এই খ্যাতির মাধ্যমে অন্যদের দৃষ্টি আকর্ষণ সহজ হয়। এটা বলা যেতে পারে যে কিশোর কিশোরীরা স্বভাবগতভাবেই খ্যাতি ও নিজেকে তুলে ধরতে পছন্দ করে। কিছু বাবা মা তাদের সন্তানদের মধ্যে এই আকর্ষণ দেখতে পেয়ে নিজেরাই সন্তানকে ভার্চুয়াল সেলিব্রিটি করে তোলে। কিন্তু এই খ্যাতি শিশু ও কিশোর কিশোরীদের জন্য অনেক সমস্যা ও ক্ষতি বয়ে আনতে পারে, এটা ভুলে গেলে চলবে না। এই ক্ষতিগুলোর মধ্যে একটি হল ভার্চুয়াল খ্যাতির স্বল্প স্থায়িত্ব। মনে রাখতে হবে, ভার্চুয়াল খ্যাতি স্বল্পমেয়াদী।
বাস্তবতা হচ্ছে, ভার্চুয়াল খ্যাতি দীর্ঘমেয়াদী ও স্থায়ী নয়। শিশু কিশোরেরা ভার্চুয়াল খ্যাতি পাওয়ার পর যখন তা হারিয়ে ফেলে, তখন এই বাস্তবতা উপলব্ধি করতে পারে না। এই অস্থায়ী খ্যাতি শেষ হয়ে যাওয়ার পর শিশু কিশোরেরা তাদের হারানো খ্যাতির খোঁজ করতে থাকে, কিন্তু সে যখন আর তা ফিরে পায় না, তখন তার মন মেজাজের পরিবর্তন ঘটে, হতাশা ঘিরে ধরে। এ অবস্থায় খ্যাতির নেশা তাকে ভার্চুয়াল জগতে অন্যায় ও অশালীন কাজের দিকেও নিয়ে যেতে পারে। খ্যাতির সন্ধানে যে কোনো কাজ করতে সে রাজি হয়ে যেতে পারে। আরও একটি বড় ক্ষতির আশঙ্কা থাকে, শিশু কিশোররা ভার্চুয়াল জগতে প্রদর্শনের যে সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়, তাতে তাদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হতে পারে। তারা ভাবতে পারে ভালো পোশাক পরা, ভালো ছবি তোলা এবং সেগুলো প্রদর্শনের মাধ্যমেই সম্মান মর্যাদা অর্জন সম্ভব। এর ফলে শিশুরা এই ধারণা নিয়ে বেড়ে ওঠে। শিশুরা বয়স বাড়ার পর কেবল চেহারার সৌন্দর্যের ভিত্তিতে অন্যকে মূল্যায়ন করে এবং বাস্তব মূল্যবোধের প্রতি উদাসীন থাকে। ব্যক্তিত্ব বিকাশের পরিবর্তে চেহারা ও চাকচিক্যই তাদের কাছে প্রাধান্য পায়।
ভার্চুয়াল খ্যাতির কারণে শিশু কিশোররা তাদের জীবনের স্বাভাবিক রুটিন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে না। বেশি বেশি ভিউ পাওয়ায় এবং ব্যাপক খ্যাতির কারণে অনেক শিশু কিশোরের মধ্যে অহংকার জন্ম নেয়। তারা ভাবতে থাকে তার চেয়ে বেশি বয়সীরাও এমন খ্যাতি পাচ্ছে না, এর মানে হল সে অন্যদের চেয়ে বেশি সফল, কাজেই অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন তার প্রয়োজন নেই। এ অবস্থায় সে ভাবতে থাকে, যেহেতু বিখ্যাত হয়ে গেছে সে কারণে আর পড়াশোনা করার দরকার নেই, অন্যদেরকে সম্মান করাকেও প্রয়োজন মনে করে না এ ধরনের শিশু কিশোরেরা। এছাড়া নৈতিক অবক্ষয়, স্কুল কলেজে রেজাল্ট খারাপ করা, আত্মতুষ্টি, মিথ্যা অহংকার এবং বাবা মাকে গুরুত্ব না দেওয়ার মতো বহু সমস্যার কথা উল্লেখ করা যায়, যেগুলোর পেছনে ভার্চুয়াল খ্যাতির সম্পৃক্ততা থাকতে পারে।
সব মানুষের ভেতরেই নিজেকে প্রকাশ করার একটা ব্যাপার রয়েছে, কিংবা নিজেকে নিয়ে মুক্ত থাকার এক ধরনের সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। সামাজিক মাধ্যমগুলো তথা ভার্চুয়াল জগৎ এই সুপ্ত বাসনাকে আরও উস্কে দিচ্ছে। সবার ভেতরেই এখন নিজেকে জনপ্রিয় করে তোলার এক ধরনের প্রতিযোগিতা চলছে। জেনে হোক না জেনে হোক, ব্যবহারকারীরা নিজের সম্পর্কে অত্যন্ত তুচ্ছ খুঁটিনাটি তথ্য সবার সামনে উপস্থাপন করছে। কেউ সেটি দেখলে সে খুশি হয়, কেউ পছন্দ করলে আরও বেশি খুশি হয়।
পুরো প্রক্রিয়াটি অনেকটা আসক্তির মতো কাজ করে এবং একজন ব্যবহারকারী ঘণ্টার পর ঘণ্টা এই যোগাযোগের মাধ্যমে তাদের সময় অপচয় করতে থাকে। সামাজিক যোগাযোগের এই আকাশচুম্বী জনপ্রিয়তার কারণে সারা পৃথিবীতে অনেক সময়ের অপচয় হচ্ছে। বিভিন্ন কোম্পানি তাদের ব্যবসার কারণে এ ধরনের প্রবণতাকে উস্কে দিচ্ছে। শিশু কিশোরেরা তা থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তো আগামী আসরে আমরা এ বিষয়ে আরো আলোচনার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাব বলে আশা করছি। সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আপনারা জানেন যে ইরানের জলে স্থলে ক্ষেত খামারে বাগ বাগিচায় কলকারখানায় উৎপাদিত হয় বিচিত্র সামগ্রী। এর পাশাপাশি খনি থেকে উৎপন্ন বিভিন্ন সামগ্রী এবং ইরানি নরনারীদের মেধা ও মনন খাটিয়ে তৈরি করা হয় বিভিন্ন শিল্পপণ্য। তো এগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন ইরানি পণ্য সামগ্রীর আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা জ্ঞান ভিত্তিক অর্থনীতিতে ইরানের তৎপরতা নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে আপনাদের।
জ্ঞান ভিত্তিক অর্থনীতি বিশ্বব্যাপী পরিচিত নতুন একটি পরিভাষা। সম্প্রতি এই পরিভাষাটির জন্ম হয়েছে জ্ঞান নির্ভর উৎপাদন উপকরণের সাহায্যে যে অর্থনীতি গড়ে ওঠে তাকেই জ্ঞান ভিত্তিক অর্থনীতি বলে অভিহিত করা হয়েছে। এক্ষেত্রে ইরানে প্রাথমিক পদক্ষেপ হিসেবে স্পাহানে গড়ে তোলা হয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি টাউন বা বিজ্ঞান ও প্রযুক্তি উপশহর। ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজির তত্ত্বাবধানে জুব অহান কোম্পানির মাধ্যমে 1992 সালে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। পরবর্তীকালে 2007 খ্রিস্টাব্দে ইরানের সংসদ মজলিশে শুরায় ইসলামীতে জ্ঞান ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা ও পৃষ্ঠপোষকতা প্রদান বিষয়ে নীতিমালা গৃহীত হয়। এ নিয়ে আজকের আসরেও আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল।
ইরানে এখন অসংখ্য বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক গড়ে উঠেছে।
জীববিজ্ঞান বিষয়ক প্রযুক্তি, ন্যানো টেকনোলজি, পলিমার, সিরামিক, কম্পোজিট এবং উন্নত ধাতব বস্তু, অপটিক, ফোটোনিক, কম্পিউটার হার্ডওয়্যার, বিদ্যুৎ শক্তি, ইলেকট্রনিক, টেলিকমিউনিকেশন ও নিয়ন্ত্রণ, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সহ কম্পিউটারের বিচিত্র সফটওয়্যার, ডেভেলপার সরঞ্জামাদি ইত্যাদি বিষয়ে গবেষণা ও বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এসব কোম্পানি। এসবের বাইরেও উৎপাদন ও পরীক্ষা নিরীক্ষার কাজও চলছে সমান গতিতে, বিশেষ করে ওষুধ শিল্পে অনেক অগ্রসর এইসব কোম্পানির তৎপরতা। এরা উন্নত মানের ওষুধ তৈরি করার পাশাপাশি ওষুধ তৈরির সরঞ্জামও বানাচ্ছে মহাকাশ জয়ের প্রয়োজনীয় সামগ্রী, যেমন স্যাটেলাইট, ক্ষেপণাস্ত্র ইত্যাদিও, তেল গ্যাস সংক্রান্ত যন্ত্রপাতি, পেট্রোকেমিক্যাল সামগ্রী পরিশোধনের যন্ত্র তাদের কর্মপরিধির অন্তর্ভুক্ত রয়েছে।
জ্ঞানভিত্তিক অর্থনৈতিক কোম্পানিগুলোর কর্মতৎপরতার গুরুত্বপূর্ণ একটি দিক হল ওষুধ শিল্প উৎপাদন। গবেষণা প্রতিষ্ঠান ম্যাকেনজি ইনস্টিটিউট তাদের এক গবেষণায় ইরানের অর্থনৈতিক সম্ভাবনা, বিশেষ করে ওষুধ উৎপাদনে ইরানের ভবিষ্যৎ সম্পর্কে লিখেছে। ইরানের বাজারের কয়েকটি শক্তিশালী দিক রয়েছে, বিশেষ করে ওষুধ সামগ্রী উৎপাদনের ক্ষেত্রটি বেশ সম্ভাবনাময়। ইরানের নিজস্ব শিল্প এগুলো উন্নত বৈজ্ঞানিক সক্ষমতা, বায়োটেকনোলজি এবং মূলকোষ গবেষণা সহ আরও বিভিন্ন ক্ষেত্রে অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাপক অগ্রসর। আরও নতুন নতুন বহু ওষুধ তৈরির পরিকল্পনা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবে তাতে সন্দেহ নেই। ওষুধ সামগ্রী উৎপাদনের পরিমাণ 2035 সালের মধ্যে অন্তত 7 গুণ বৃদ্ধি পাবে বলে মনে করি। সেই 2014 সালেই এর পরিমাণ 700 কোটি মার্কিন ডলারে দাঁড়াবে বলে উল্লেখ করেছিল প্রতিষ্ঠানটি।
জীববিজ্ঞান সংক্রান্ত টেকনোলজি খাদ্য সামগ্রী, কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে বেশ উন্নত একটি বিভাগ। এই বিভাগটি ইরানের চোখে পড়ার মতো উন্নতি লাভ করেছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তৎপর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী অন্তত 500 কোম্পানি বায়োটেকনোলজি নিয়ে কাজ করছে। বায়োটেকনোলজিতেই সবচেয়ে বেশি পরিকল্পনা ও প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নিয়েছে জৈব প্রযুক্তির ওষুধ। জৈব প্রযুক্তির ওষুধ রপ্তানির দিক থেকে ইরান সমগ্র মধ্যপ্রাচ্যে প্রথম স্থানের অধিকারী। মানব উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্নভাবে ও বিভিন্ন দিক থেকে পুঁজি বিনিয়োগ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এইসব গবেষণা কেন্দ্র থেকে গত 15 বছরে 20টিরও বেশি নতুন নতুন ঔষধ এবং 40টি বিশেষ মেডিকেল কিট বাজারজাত করা হয়েছে। ডায়াবেটিক ক্ষত, পোড়া ক্ষত সহ আরও বিচিত্র ক্ষত নিরাময়ের মলমও তৈরি করেছে এইসব প্রতিষ্ঠান।
হারসেপটিন এবং ফ্যাক্টোরেইট দুটি জেনেটিক ঔষধ জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর বায়োটেকনোলজিক্যাল বিভাগের অবদান। দুটি ঔষধই বাজারজাত করা হয়েছে। হারসেপটিন হল কেমোথেরাপির ওষুধ যা চেস্ট ক্যান্সার নিরাময়কারী। দুটি কোম্পানির সমন্বিত প্রচেষ্টায় এই ওষুধটি তৈরি করা হয়েছে। ফ্যাক্টর 8 বংশগত রক্তক্ষরণ রোগ হেমোফিলিয়া নিরাময়ের ঔষধ। হেমোফিলিয়া একটি রক্তক্ষরণজনিত জন্মগত রোগ যা বংশানুক্রমে সাধারণত ছেলেদের হয়ে থাকে। এই রোগে আক্রান্তরা কখনো আহত হলে কিংবা শরীরের কোথাও কেটে গেলে সহজে রক্তক্ষরণ বন্ধ হয় না, বিলম্বিত হয়। মেয়েরা সাধারণত হেমোফিলিয়ার রোগী হয় না, তবে রোগের বাহক হয়। হেমোফিলিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনার পরিচিত কোনো ডাক্তারের সহযোগিতা নিতে পারেন কিংবা ইন্টারনেটেও খুঁজে দেখতে পারেন।
বলেছিলাম ন্যানো প্রযুক্তির সুবিধা নিয়ে প্রচুর ওষুধ তৈরি করেছে ইরানের জ্ঞানভিত্তিক অর্থনৈতিক কোম্পানিগুলো। ন্যানো মেডিসিনে ইরান বেশ অগ্রসর। এখন সিবলোসেপ্ট সেরকমই একটি ন্যানো মেডিসিন, রোগ জীবাণুর সংক্রমণ প্রতিরোধক একটি ঔষধ এই সিলবোসেট। সাধারণত আহত হলে ক্ষতস্থানে যাতে জীবাণু সংক্রমিত হতে না পারে সেজন্যই এই ওষুধটি ব্যবহার করা হয়। সিলবোসেট ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সকল পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ এবং অনুমোদিত একটি ওষুধ। বহু পুরস্কারও লাভ করেছে এই ওষুধ কোম্পানিটি। আরও একটি ওষুধের নাম উল্লেখ করা যেতে পারে, এটি হল RPA, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, সংক্ষেপে MI জনিত সমস্যা নিরাময়ের জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়। একেবারে স্থানীয় বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একটি কোম্পানি এই ওষুধটি তৈরি করে বাজারজাত করেছে।
এই কোম্পানিটি আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। ওষুধটি ইন্টারফেরন বেটা ওয়ান গ্রুপের, জিফেরন নামে ওষুধটি বাজারজাত করা হয়েছে। মাল্টিপল সেক্লোরোসিস বা সংক্ষেপে MS হল এক ধরনের ডিমায়েলিনেটিং রোগ। এ রোগের ফলে মারুপ মস্তিষ্কে ও স্নায়ুরজ্জুতে বিদ্যমান স্নায়ুকোষগুলোকে আচ্ছাদনকারী আবরণ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জিফেরন এক্ষেত্রে চমকপ্রদ একটি নিরামক। এরকম আরও বহু নতুন নতুন ওষুধ উৎপাদন করে যাচ্ছে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক কোম্পানিগুলো। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা বাইতুল মোকাদ্দাস অভিযানের প্রথম পর্বের অর্জন এবং দ্বিতীয় পর্বের সংঘর্ষ নিয়ে কথা বলেছি। আজ আমরা অভিযানের দ্বিতীয় পর্বের ফলাফল সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বাইতুল মুকাদ্দাস অভিযানের প্রথম পর্বে হাজার হাজার ইরানি যোদ্ধা দেশের সবচেয়ে গভীর ও দীর্ঘ কারণ নদী পার হয়ে 25 কিলোমিটার পথ পায়ে হেঁটে ইরাকি সেনাদের পেছনে চলে যান। অভিযানের এ পর্যায়ের অন্যতম কঠিন কাজ ছিল কয়েক ঘণ্টার মধ্যে খরস্রোতা এই নদীর উপর 5টি অস্থায়ী সেতু স্থাপন করা। ওই অভিযানের 6 দিন পর 1982 সালের 6 মে রাত 11:30 দ্বিতীয় পর্ব শুরু হয়। এই পর্যায়ে ইরানি যোদ্ধারা আহওয়াজ খোরামশার মহাসড়ক ধরে ইরাক সীমান্তের দিকে এগিয়ে যান। এ সময় ইরাকি যোদ্ধারা কিছুটা পিছু হটে যায়। পিছু হটার সময় ইরাকিদের কয়েকটি ট্যাঙ্ক গভীর খাদে পড়ে যায়।
ইরানি সৈন্যরা কারণ নদী পার হয়ে যাওয়ার কারণে খোরামশাহরে মোতায়েন ইরাকি বাহিনী হতবিহ্বল হয়ে পড়ে এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যায়। কারণ তারা আশা করেছিল নদীতে স্থায়ী যে সেতু রয়েছে ইরানি যোদ্ধারা সেটি পার হবে। এ কারণে ওই সেতুর দুই পাশে তারা প্রচুর সেনা মোতায়েন করে রেখেছিল। প্রথম পর্বের অভিযানের অর্জন নিয়ে ইরানি সেনা কমান্ডাররা আলোচনায় বসে দ্বিতীয় পর্বের অভিযান চূড়ান্ত করেন এবং সে অনুযায়ী ইরানি যোদ্ধারা ইরাকের আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে যেতে সক্ষম হন। এ অবস্থায় আগ্রাসী ইরাকি বাহিনী তিন দিক দিয়ে বিপদ অনুভব করে। এর মধ্যে ইরাকি সেনাবাহিনীর 5 ও 6 নম্বর ডিভিশনের পেছনের অংশ ভয়াবহ বিপদের মুখে পড়ে যায়। এছাড়া ইরাকের বসরা নগরী রক্ষা করার জন্য দেশটির সেনাবাহিনী তেমন কোনো ব্যবস্থা না রাখায় সীমান্তবর্তী ওই নগরীটিও ইরানি যোদ্ধাদের হামলার হুমকির মুখে পড়ে।
এই অবস্থায় ইরাকি সেনাবাহিনী সীমান্তের এপারে দখলীকৃত ইরানি নগরী খোরামশাহর দখলে রাখবে নাকি সীমান্তের ওপারে নিজেদের বসরা নগরী রক্ষায় আত্মনিয়োগ করবে তা নিয়ে দোটানায় পড়ে যায়। যদি তারা সাদ্দামের নির্দেশ অনুযায়ী খোরামশাহরের উপর দখলদারিত্ব বজায় রাখতে চায় তাহলে সেখানে প্রচণ্ড মার খাওয়ার পাশাপাশি বসরা নগরীর নিয়ন্ত্রণও তাদের হাতছাড়া হয়ে যাবে। অন্যদিকে তারা যদি নিজেদের বসরা নগরী রক্ষার সিদ্ধান্ত নেয় তাহলে তাদেরকে খোরামশাহর ও এর আশেপাশের এলাকা থেকে দ্রুত সেনা প্রত্যাহার করতে হবে, তা না হলে প্রচুর সেনা ইরানি যোদ্ধাদের হাতে মারা পড়বে। ইরাকি সেনা কমান্ডাররা ভেবে চিনতে দ্বিতীয় পথ বেছে নেয় এবং 5 ও 6 নম্বর ডিভিশনে পিছু হটার নির্দেশ দেয়।
১৯৮২ সালের 8 মে ভোররাতে ইরাকি সেনাবাহিনী পিছু হটতে শুরু করে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে তারা ট্যাঙ্ক ও সাজাযান সহ বহু সমরাস্ত্র ফেলে চলে যায় এবং তাদের বহু সেনা ইরানি যোদ্ধাদের হাতে বন্দী হয়। ইরানের কুদস ফোর্স এ সময় ইরাকি বাহিনীকে ধাওয়া করে এবং আহওয়াজ খোরামশাহর মহাসড়কের পাশাপাশি জারিফ ও হোভেইজে এলাকা এবং হামিদ ঘাঁটি পুনরুদ্ধার করে। ইরাকি সেনারা পশ্চাদপসারণের সময় এতটা তাড়াহুড়ো করে যে তাদের অনেক সেনা পিছু হটার সিদ্ধান্তের কথা জানতেই পারেনি এবং মধ্যরাতে ঘুমিয়ে থাকার কারণে তারা ইরানি যোদ্ধাদের হাতে বন্দী হয়।
অভিযানের এ পর্যায় সম্পর্কে ইরানের সেনা কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, আমরা এক ঝটকায় আহওয়াজ খোরামশাহর মহাসড়কে এবং দ্বিতীয় ঝটকায় সীমান্ত পর্যন্ত পৌঁছে যাই। কাজেই ইরাকি শত্রুরা ধরে নিয়েছিল যে আমাদের তৃতীয় ঝটকায় তাদের ইরাকে ফিরে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে, তাই তারা দ্রুত সরে পড়ার সিদ্ধান্ত নেয়। আগ্রাসী ইরাকি বাহিনীর পালিয়ে যাওয়ার দ্বিতীয় কারণ সম্পর্কে জেনারেল সাফাভি আরও বলেন, ইরাকি শত্রুরা আমাদেরকে তাদের বসরা নগরীর দিকে অগ্রসরমান দেখতে পায়। এ অবস্থায় তারা ইরানের দখলীকৃত অংশে নিজেদের উপস্থিতি ধরে রাখার আর কোনো কারণ খুঁজে পায় না, ফলে তারা ইরাকের বসরা নগরী রক্ষা করতে পিছু হটে যায়।
বাইতুল মুকাদ্দাস অভিযানের দ্বিতীয় পর্যায় শেষে ইরানের খোরামশাহর দখলে রাখার ইরাকি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ইরানি যোদ্ধাদের অকুতোভয় মনোবল ও দেশকে শত্রুমুক্ত করার অদম্য স্পৃহার ফলে এই অভিযান শতভাগ সফল হয়। এই অভিযানের প্রথম লক্ষ্য ছিল ইরানের ভূমিতে ইরাকি সেনাদের উপস্থিতির অবসান ঘটানো এবং তাদেরকে আন্তর্জাতিক সীমান্তের ওপারে পাঠিয়ে দেয়। দ্বিতীয় লক্ষ্য ছিল খোরামশাহরের উপর অবরোধ আরও সংকুচিত করে শত্রু সেনাদের সেখান থেকে হটিয়ে দেয়া। তৃতীয় লক্ষ্য ছিল হোভেইজে এলাকা থেকে ইরাকের 5 নম্বর মেকানিক্যাল ডিভিশন ও 6 নম্বর আর্টিলারি ডিভিশনকে সরে যেতে বাধ্য করা। অভিযানের চতুর্থ লক্ষ্য ছিল আহওয়াজ খোরামশাহর মহাসড়ক শত্রুমুক্ত করা।
দ্বিতীয় পর্যায়ের এই অভিযানের বিশাল সাফল্যে ইরানের প্রায় 5,000 বর্গ কিলোমিটার এলাকা আগ্রাসী বাহিনীর দখলমুক্ত হয়। শত শত ইরাকি সেনা হতাহত হওয়ার পাশাপাশি তাদের 9,075 জন সেনা ইরানি যোদ্ধাদের হাতে বন্দী হয়। বাইতুল মুকাদ্দাস অভিযানের তৃতীয় পর্ব সমাপ্ত হওয়ার পর বহু ইরাকি সেনা ইউনিট ধ্বংস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় ঠিক করতে ইরানি সেনা কমান্ডাররা জরুরি বৈঠকে বসেন। দ্বিতীয় পর্বের অভিযানের খুঁটিনাটি বিষয় পর্যালোচনার পাশাপাশি অভিযানের পরবর্তী পর্বের পরিকল্পনা চূড়ান্ত করা ছিল এ বৈঠকের উদ্দেশ্য। বৈঠকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নাসর ঘাঁটির কমান্ডার শহীদ হাসান বাকেরির প্রাপ্ত তথ্য অনুযায়ী খোররামশার থেকে শত্রু সেনাদের পিছু হটে যাওয়ার খবর দেন।
আইআরজিসির ফাথ ঘাটির কমান্ডার গোলাম আলী রাশিদ জানান, আগ্রাসী ইরাকি বাহিনী এখন দুদেশের সীমান্তবর্তী শহর সালামচে রক্ষা করার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। ইরানি যোদ্ধারা যাতে ওই শহরের দিকে অগ্রসর হতে না পারে সেজন্য তারা সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। এসব তথ্যের ভিত্তিতে সেনা কমান্ডাররা অভিযানের তৃতীয় পর্ব দ্রুততম সময়ের মধ্যে শুরু করার সিদ্ধান্ত নেন। আইআরজিসির প্রধান কমান্ডার মোহসেন রেজাই বলেন, ইরাকি বাহিনী এত দ্রুত রণে ভঙ্গ দেওয়ার পাত্র নয়, তারা প্রচারণা যুদ্ধে এগিয়ে থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, কাজেই আমাদের সাফল্য ধরে রাখার জন্য অচিরে আমাদেরকে তৃতীয় দফা অভিযান চালাতে হবে। ওদিকে ইরাকি সেনারা পিছু হটে যাওয়ার পর সালামচে শহরে অবস্থান নেয় যাতে খোররাম শহরের পেছনের অংশ ধরে রাখার পাশাপাশি বসরা শহরকে রক্ষা করা যায়।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা বাইতুল মুকাদ্দাস অভিযানে সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Thank you.